প্রথম সৃষ্টিকে ব্রহ্মা, ব্রহ্মা এই যে ব্রহ্ম সংহিতা, এটা কার রচনা, কে লিখছে? ব্রহ্মা নিজে নিজে বলছেন, বর্ণনা করছেন, ব্রহ্মা তার নিজের কথা বলছেন। ব্রহ্মা এলেন এই জগতে, তিনি দেখলেন ব্রহ্মার অবস্থাটা যেন একদিন ঘুম ভেঙে সকালে উঠলাম, উঠে দেখি আমরা একটা এমন জায়গায় এসে গেছি সেখানে আমরা কিছু চিনি না, কিছুই জানি না, একটা নতুন জায়গায় এসে গেছি। সেখানে কি কেউ নেই, শুধু একটা পদ্মফুল, সেই পদ্মফুলের মধ্যে তিনি বসে আছেন, আর চারদিকে একটা বিশাল সমুদ্র, গর্ভ সমুদ্র। ব্রহ্মার আর কোনো স্মৃতি নেই। ব্রহ্মা ভাবল, প্রথমে ব্রহ্মার মনে এলো, আমি কে, এই জায়গাটা কি, আমি কোথা থেকে এলাম, আমার কি করণীয় এখানে। তখন ব্রহ্মা দেখলো যে সে একটা পদ্মের মধ্যে বসে আছে, তাই ব্রহ্মা ভাবলো যে আমি যদি পদ্মের নাল বেয়ে নিচে নেমে যাই তাহলে আমি বুঝতে পারবো আমি কোথা থেকে এসেছি। দীর্ঘকাল ব্রহ্মা সেই পদ্মের নাল বেয়ে নামলো, তল পেল না, অবশেষে হতাশ হয়ে সে আবার এসে সে পদ্মফুলের উপরে বসল। বসে ভাবছি কি করি এখন, কি করি, তো চেষ্টা করে জানতে পারলাম না আমি কে। তখন ব্রহ্মার হৃদয়ে ভগবান প্রেরণা দিলেন, কিভাবে সেই গর্ভ সমুদ্রের যে ঢেউগুলি পরস্পরের আঘাত করছে, পরস্পর ঢেউয়ের আঘাতে কিরকম শব্দ হয়, তপ তপ তপ, ব্রহ্মা তার মাধ্যমে অনুপ্রেরণা পেল যে আমাকে তপস্যা করতে হবে, অর্থাৎ আমার চেতনাকে অন্তর্মুখী করতে হবে। আমার চেতনাটা বাইরের দিকে গেল, আমি তো কোনো উত্তর পেলাম না, আমার সম্বন্ধে আমি কিছু জানতে পারলাম না, আমি কোথায় আছি আমি বুঝতে পারলাম না, তা আমি এখন অন্তর্মুখী করি আমার চেতনাকে। ব্রহ্মা তার চেতনাকে যখন অন্তর্মুখী করলেন, তখন ব্রহ্মা একটা শব্দ শুনতে পেলেন, সেই শব্দটা হচ্ছে ওমকার, ওম ওম। তখন ব্রহ্মা সেই শব্দটাকে অনুসরণ করলেন, সেই শব্দটা হচ্ছে গায়ত্রীর উৎস। তেনে ব্রহ্ম হৃদা আদি কবয়ে মুহান্তি যৎসুরায়ঃ। এইভাবে ব্রহ্মার হৃদয়ে ভগবান দিব্য জ্ঞান দান করলেন। ব্রহ্ম হৃদা, ব্রহ্মার হৃদয়ে আদি কবয়ে তিনি ব্রহ্ম জ্ঞান, দিব্য জ্ঞান দান করলেন। সেই গায়ত্রী জপের মাধ্যমে ব্রহ্মার হৃদয়ে বেদ প্রকাশিত হল। তাই জন্য বেদের আরেক, গায়ত্রীর আরেকটি নাম হচ্ছে বেদমাতা। মায়ের থেকে যেমন সন্তানের জন্ম হয়, গায়ত্রী থেকে বেদের জন্ম হয়েছিল। এবং সেই দিব্য জ্ঞানের প্রভাবে ব্রহ্মা ভগবানকে দেখতে পেলেন। কিভাবে দেখলেন তার বর্ণনা হচ্ছে, চিন্তামণি প্রকর সদ্মসু কল্প বৃক্ষ লক্ষাবৃতেষু সুরভীর অভিপালয়ন্তম। ব্রহ্মা দেখলেন একটি জায়গা, যেই জায়গাটা চিন্তামণি দিয়ে তৈরি, চিন্তামণি প্রকর সদ্মসু, সেখানে অনেক গাছ, সেটা যেন একটা বন, সেই গাছগুলি সব কল্পবৃক্ষ, কল্পতরু। কল্পবৃক্ষ এমনি সাধারণ গাছের কাছ থেকে ফল পাওয়া যায়, ফুল পাওয়া যায়, আর কল্পবৃক্ষের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কল্পবৃক্ষ লক্ষাবৃতে সু, লক্ষ লক্ষ কল্পবৃক্ষ সেখানে রয়েছে। সুরভীর অভিপালয়ন্তম, সেখানে অনেক অনেক গাভী, সেই সমস্ত গাভীগুলি হচ্ছে সুরভি গাভী। সেখানে অনেক তরুণী গোপবালিকা, তারা সকলে হচ্ছেন লক্ষ্মী, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেবমানম, সেই পরম পুরুষ পরমেশ্বর ভগবানকে সেই অনন্ত কোটি লক্ষ্মীরা গোপিকা রূপে তাকে তার সেবা করছেন। লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেবমানম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তারপরে এলো ব্রহ্মা বর্ণনা করছেন ভগবানকে তিনি দেখছেন কিভাবে, বেলুং কনন্তম অরবিন্দ দলায় তাক্ষম, তিনি বাঁশি বাজাচ্ছেন, বেলুং কনন্তম, তার চোখ দুটি যেন পদ্মফুলের পদ্মদলের মতো আয়ত, অরবিন্দ দল আয়তাক্ষম, বরহাবতাম তার মাথায় ময়ূরের পাখা, সমাসিতাম বুদ সুন্দরাঙ্গম তার অত্যন্ত সুন্দর রূপটি বর্ষার জলঘরা মেঘের মতো রং তার, সমাসিতাম বুদ সুন্দরাঙ্গম, আর তার সে রূপ দেখে কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোকম, কোটি কোটি কন্দর্প তার সেই রূপ দেখে বিমোহিত হয়ে গেছে, কন্দর্প কোটি কমনীয়, এইভাবে ভগবানকে ব্রহ্মা দর্শন করছেন। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, আলোল চন্দ্রকলা সদ বনমাল্য বংশী রত্নাঙ্গদং প্রণয় কেলি কলা বিলাসম শ্যামং ত্রিভঙ্গ ললিতং নিয়ত প্রকাশম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি, আলোল চন্দ্রক লসত বনমাল্য বংশী, তার গলায় চন্দ্রহার এবং বনফুলের মালা দুলছে দালায়, বনফুল আলোল চন্দ্রক লসত দুলছে বনমাল্যা বংশী, তার হাতে মাসি রত্নাঙ্গদং, তার সমস্ত অঙ্গ বিভিন্ন রত্ন অলঙ্কারে বিভূষিত, আর তিনি প্রণয় কেলি কলা বিলাসম, তিনি সেখানে সেই ব্রজগোপিকাদের সঙ্গে প্রণয় কেলি লীলা বিলাস করছেন। এইভাবে বর্ণনা করার পরে ব্রহ্মা তার মাধ্যমে সকলকে দেখছেন যে যৎভাব ভাবিত ধিয় মনুজস্তথৈব সম্প্রাপ্য রূপ মহিমা সনজান ভূষা সুক্তৈর জমেব নিগম প্রথিতৈস্তু বন্তি গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। সমস্ত কিছু সকলকে ব্রহ্মা তখন দেখছেন এই ব্রহ্মাণ্ড, যারা যে যা পদ যান আসন বা পদ বাহন ইত্যাদি লাভ করেছে সেগুলি তারই কৃপাতে সকলে লাভ করেছে, সেটিও আরেকটা জায়গাতে আমরা এইভাবে দেখতে পাচ্ছি, যেমন নৃসিংহ কবচে বলা হচ্ছে, সেখানেও ব্রহ্মা নারদকে বলছেন লক্ষ্মীর লক্ষ্মী দেবী তারই কৃপাতে সমস্ত জগৎকে পালন করছে, মহাদেব তারই শক্তিতে আবিষ্ট হয়ে সমস্ত জগৎ সংহার করছে, আর আমি তারই কৃপাতে তারই শক্তিতে আবিষ্ট হয়ে সবকিছু সৃষ্টি করেছি, এবং ভূভুবুশ্চ দিগীশ্বরা তারই কৃপাতে দিগীশ্বর বা দেবতারা যারা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে বিভিন্ন এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন বিভাগ, যেমন ইন্দ্র, চন্দ্র, বরুণ, বরুণ জল, জলের ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করছে, পবন বায়ু বিভাগকে নিয়ন্ত্রণ করছে, অগ্নিদেব অগ্নি বিভাগকে নিয়ন্ত্রণ করছে। তারা এই সমস্ত দেবতারা তারই শক্তিতে আবিষ্ট হয়ে এই সমস্ত কার্য সম্পাদন করছে। সংহার লক্ষ্মীর জগত্রয়ং পাতি সংহার তাচ মহেশ্বর ইন্দ্রাদি দেব বৃন্দেশ। এইভাবে অন্যান্য জায়গাতে আমরা এই বর্ণনাই পাচ্ছি যে ভগবানের শক্তিতে আবিষ্ট হয়েই সকলে তার কার্য সম্পাদন করছে। তারপরে ব্রহ্মা এই ব্রহ্ম সংহিতাতে বলছেন এই জগতের স্থিতিটা কিরকম। এই জগতে গোলক নামনি নিজ ধামনি তলে চ তস্যা, চিজগতের সর্বোচ্চ স্থান হচ্ছে গোলক বৃন্দাবন। গোলক ও নাম নেই নিজ ধাম নেই, তার বাস, তার নিবাস, তার ধাম হচ্ছে গোলক। ভগবানের নিত্য ধাম হচ্ছে গোলক বৃন্দাবন। গোলক ও নাম নেই নিজ ধাম নেই, তলে চ তস্যা, তার নিচে রয়েছে দেবী মহেশ হরিধাম সুতে সুতে সু। যে এই যে ব্রহ্মাণ্ড, এই যে জগৎটা, জড় জগৎটা, এটা হচ্ছে দেবী ধাম দুর্গা। এই এই জগৎটার পালন করেন পালয়িত্রী দেবী। তার ঊর্ধ্বে রয়েছে মহেশ ধাম, শিবের ধাম। তার উপরে রয়েছে বৈকুণ্ঠ। দেবী মহেশ, দেবী ধাম, মহেশ ধাম, হরিধাম, গোলকের নিচে এইভাবে বৈকুণ্ঠ, মহেশ ধাম এবং দেবী ধাম। দেবী মহেশ হরিধাম সুতে 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 তে প্রভাব নিচয়া বিহিতাশ্চর্যেনা। তারপরে বর্ণনা হচ্ছে সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা। সৃষ্টি স্থিতি এবং প্রলয় সাধনকারী যে দুর্গা, তিনি হচ্ছেন তার অন্তরঙ্গ শক্তির ছায়া বা মহামায়া। সৃষ্টি স্থিতি সাধন শক্তির একা ছায়ে বা যস্য ভুবনানি বিভর্তি দুর্গা। সমস্ত ভুবনকে তিনি পালন করছেন যে দুর্গা দেবী, তিনি হচ্ছেন ভগবানের অন্তরঙ্গ শক্তির প্রতিফলন। অন্তরঙ্গ শক্তি যোগমায়া, যোগমায়ার প্রতিফলন হচ্ছে মহামায়া। একই চিজগতে তিনি যোগমায়া, তিনি অষ্টভুজা। এই জগতে তিনি দশভুজা। ওই জগতে আর দুটো এক্সট্রা হাত কি কি, একটা হাতে দুর্গার সাপ আর একটা হাতে ত্রিশূল। ওই সাপ আর ত্রিশূলের দরকার ওখানে হয় না। সাপটা কি, সেই সাপটা হচ্ছে কাল সর্প। কাল, তিনি সময়টাকে নিয়ন্ত্রণ করছেন, সেই কাল রূপে সর্পরূপে বিরাজ, মহিষাসুরকে মর্দন করছেন দেবী। আর ত্রিশূল, ত্রিশূলটা কি, ত্রিতাপ দুঃখ, আধি আত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক এবং আধি দৈবিক। এই ত্রিশূল দিয়ে তিনি অসুরদেরকে তিনি দণ্ড দিচ্ছেন, সংহার করছেন। সৃষ্টি স্থিতি সাধন শক্তির একা ছায়ে বজস্য ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপম অপি যস্য চ চেষ্টাতে সেটা। তিনি ভগবানের ইচ্ছা অনুসারে তার কার্য করছেন। তারপরে শিব তত্ত্ব আসছে, ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগাত সঞ্জায়তে নহি তত পৃথক অস্তি হেতু যা সম্ভূতামপি তথা সমুপৈতি কার্যাত গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। অর্থাৎ দুধটা যেমন দই হয়ে যায়, ক্ষীরং যথা দধি বিকার, বিকার মানে ছাঁচের প্রভাবে, তাই না? গরম দুধে ছাঁচ দিলে, দই ছাঁচ দিলে কি হয়, দই হয়ে যায়, দুধটা দই হয়ে গেল। দুধ আর দইয়ের মধ্যে পার্থক্য আছে নেই? আবার আরেক দিক দিয়ে দেখতে গেলে আছে। কিরকম? দুধটা দই হতে পারে, দইটা দুধ হতে পারে না। তেমনি একটা বিশেষ কার্য সম্পাদনের জন্য ভগবান শম্ভু রূপে প্রকাশিত হয়েছেন, সমুপৈতি কার্যাদ, বিশেষ কার্য সম্পাদনের জন্য। ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগাত সঞ্জায়তে নহি তত পৃথক অস্তি হেতু। কোনো পার্থক্য নেই, দুধ আর দইয়ের মধ্যে পার্থক্য আছে নেই? তেমনি একটা বিশেষ কার্য সম্পাদনের জন্য তিনি শম্ভুতে রূপায়িত হয়েছেন। সেই কার্যটি কি, বিশেষ কার্যটি কি? বিশেষ কার্যটি হচ্ছে এই জড় জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। এই জড় জগৎটা ভগবানের বহিরঙ্গা শক্তি, যেহেতু এটা বহিরঙ্গা শক্তি তাই ভগবান সরাসরি ভাবে তার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন না। যদি বহিরঙ্গ সরাসরি ভাবে সম্পর্ক স্থাপন করেন তাহলে সেটা বহিরঙ্গ থাকবে না, সেটা অন্তরঙ্গ হয়ে যাবে, তাই না? এখন এই বহিরঙ্গ শক্তির জন্য সম্পর্ক স্থাপনের জন্য শম্ভুতামপি তথা সমুপৈতি কার্যা, তিনি শম্ভুতে বা শিবে তিনি পরিণত হয়েছেন। আচ্ছা, এই সূত্রে আমরা দেখতে পাই জড় জগতের মূর্তিমতিকে প্রকাশকে দুর্গা, দুর্গার পতিকে শিব। তিনি এই জড় জগতের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য, জড় জগতের সঙ্গে সম্পর্ক স্থাপনটা কিরকম, এই জড় জগতে সমস্ত জীবদেরকে নিয়ে আসার জন্য, এই জড় জগতে জীবদের আনতে হবে, তাই না? আমরা কোথেকে এসেছি, আমাদেরকে এখানে আনার জন্য তাকে এই বিশেষ কার্য সম্পাদনের জন্য তিনি শম্ভুতে পরিণত হলেন। অর্থাৎ এই শিবের মাধ্যমে, শম্ভুর মাধ্যমে আমরা সকলে এখানে এসেছি। সেই সূত্রে আমরা বিচার করতে পারি যে শিবের পূজা কিভাবে হয়। লিঙ্গরূপে শিবের পূজা হচ্ছে। কেন? কেননা তার মাধ্যমে আমরা সমস্ত সকলে এখানে এসেছি, সমস্ত জীব এই জড় জগতে, এই জড় জগৎ রূপী মাতৃগর্ভে আমরা তার মাধ্যমে এসেছি। তাসাং ব্রহ্ম মহজ্জনীর অহং বীজ প্রদপিতা। ভগবদ গীতায় ভগবান বলছেন এই জড়া প্রকৃতি রূপ মহৎ জনিতে আমি বীজ প্রদানকারী পিতা। তাহলে এই যে বীজ প্রদানকারী পিতাকে দেবাদিদেব মহাদেব, তাই সেই কার্য সম্পাদনের জন্য ভগবান, যে দুধ যেমন দইয়ে পরিণত হয়, ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দম আদি পুরুষম তমহম ভজাম। অবতারেরা কে? বিভিন্ন অবতার রয়েছে, রামাদি মূর্তি সুকলা নিয়মেন তিষ্ঠন নানা অবতারম অকরোত ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবত পরম পুমাঞ্জ। রাম নৃসিংহ বরাহ আদি সমস্ত যে অবতার, সেই গোবিন্দ আদি পুরুষ বা শ্রীকৃষ্ণের অংশ বা কলা। এই সূত্রে আরেকটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া হচ্ছে ব্রহ্ম সংহিতাতে, দীপার চিরে বহি দশান্তরম অভ্যুপেত্যা দীপায়তে বিবৃত হেতু সমান ধর্ম। একটা দীপ যেমন অন্য দীপকে জ্বালায়, একটা প্রদীপ অন্য একটা প্রদীপ দিয়ে অন্য দীপগুলো জ্বালানো হচ্ছে, তো দীপগুলো যখন জ্বলে যায় তখন এই প্রথম দ্বীপ আর অন্য দ্বীপের মধ্যে কোনো পার্থক্য থাকে? সে সমান শক্তি রয়েছে। দ্বীপার চিরে বহি দশান্তরম অভ্যুপেত্যা দ্বীপায়তে বিবৃত হেতু সমান ধর্মা। যদিও একটা দ্বীপ থেকে অন্য দ্বীপগুলো জ্বলেছে, কিন্তু সব দ্বীপগুলেরই সমান ধর্ম সমন্বিত। অতএব অবতার এবং স্বয়ং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। দ্বীপায়তে বিবৃত হেতু সমান ধর্ম জস্তাদৃগভি বিষ্ণুতায়া বিভাতি গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। এইভাবে বর্ণনা হচ্ছে গণেশ। গণেশকে যৎপাদ পল্লব যুগং বিনিধায় কুম্ভ দ্বন্দ্বে প্রণাম সময়ে সগণাধিরাজ বিঘ্নন বিহন্তুম অলমস্য জগত্রয়স্য। গণেশ কি করে? গণেশের কাজ কি? বিঘ্নন বিহন্তুম অলমস্য জগত্রয়স্য। জগত্রয় মানে তিনটি জগৎ, ওপরের মাঝের নিচের, ত্রিভুবন, তাই না? এই তিন জগতের সমস্ত বিঘ্ন যে বিনাশ করেন যে গণাধিরাজ। গণাধিরাজ মানে গণ ঈশ, বুঝতে পারছো? গণ ঈশ আর গণাধিরাজ একই। গণে গণ ঈশ, গণ গণাধিরাজ, গণপতি। তিনি কিভাবে এই কার্যগুলি সম্পাদন করছেন? এই যে এই ত্রিজগতের সমস্ত বিঘ্ন দূর করে দেন তিনি। বিঘ্নান বিহান্ত মালামাস্য জগত্রয়স্য যত পাদ পল্লব যুগান বিনিধায় কুম্ভ। গণেশ তার মাথায় তার শ্রীপাদ পদ্ম ধারণ করে এই কাজ সম্পাদন করার যোগ্যতা অর্জন করেছে। তো এইভাবে ব্রহ্মসংহিতার মাধ্যমে আমরা সমস্ত তত্ত্ব জানতে পারছি, কেবল ভগবানকে জানতে পারছি না, এই জগতের সমস্ত কিছু সম্বন্ধে আমরা জানতে পারছি। জগতের সৃষ্টি কিভাবে হলো, এই জগতের পালন কিভাবে ব্রহ্মা করছেন, সমস্ত দেবদেবীরা কি করছেন, সেই সমস্ত তত্ত্ব আমরা এখানে এইভাবে জানতে পারছি। যচ্চক্ষুরেষ সবিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত সুরমূর্তির অশেষ তেজা। সূর্য যে হচ্ছে, যিনি হচ্ছেন সমস্ত জ্যোতিষ্কের রাজা, রাজা সমস্ত সুরমূর্তির অশেষ তেজা, তার অশেষ তেজ শক্তি। যস্যাঘয়া ভ্রমতি সম্ভৃত কালচক্র, সেই সূর্য কালচক্রে তার আজ্ঞায় ভ্রমণ করছে, প্রতিদিন সকালবেলা ঠিক সময় মতো উঠে পড়ছে, আবার সন্ধ্যাবেলা ঠিক সময় মতো অস্ত যাচ্ছে। যস্যাঘয়া সম্ভৃত কালচক্র, যস্যাঘয়া ভ্রমতি সম্ভৃত কালচক্র। তো এইভাবে আমরা ব্রহ্মার বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারছি। এভাবে সমস্ত অনেক কিছু আমাদের শাস্ত্র রয়েছে, যে সম্মিলিত ভাবে যাকে বলা হচ্ছে বেদ। এই বেদের থেকে বিভিন্ন অঙ্গ আসছে। বেদকে চারটে ভাগে ভাগ করলেন বেদব্যাস, ঋগ সাম যজু অথর্ব, তারপরে তিনি উপনিষদ পুরাণ আদি বিভক্ত করলেন। তার মাধ্যমে দুটি ধারায় বেদ প্রকাশিত হচ্ছে, একটা হচ্ছে উপনিষদ আরেকটি হচ্ছে পুরাণ। সেই উপনিষদের ধারায় হচ্ছে গীত উপনিষদ বা ভগবদ গীতা, আর পুরাণের ধারায় আসছে শ্রীমৎ ভাগবত। এই দুটি হচ্ছে, এই যুগে আমি বলবো যে এই দুটি সবচাইতে মূল্যবান গ্রন্থ বা শাস্ত্র গ্রন্থ। উপনিষদের সারাতি সার হচ্ছে ভগবদ্গীতা, আর সমস্ত পুরাণের সারাতি সার হচ্ছে ভাগবত পুরাণ, শ্রীমদ ভাগবত। সেই গীতার মাধ্যমে ভগবান নিজে আমাদের সমস্ত কিছু জানিয়ে দিচ্ছেন। গীতাটা হচ্ছে প্রথম পাঠ, আর ভাগবতটা হচ্ছে উন্নত স্তরের পাঠ। প্রথম স্তরে আমরা কি পাচ্ছি? প্রথম স্তরে আমরা পাচ্ছি ভগবদ গীতায় এই শরীর আর আত্মার মধ্যে পার্থক্য। অর্জুনকে ভগবান সে কথা বোঝাচ্ছেন, দেহিন্নস্মিন যথা দেহি কৌমারং যৌবনম জরা। অর্জুন, এই দেহটার পরিবর্তন হচ্ছে, তাই না? কি যৌবন কৌমার শৈশব, যৌবন জরা, দেহটার পরিবর্তন হচ্ছে। দেহটার পরিবর্তন হলেও কি আমাদের পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, তোমরা ভেবে দেখো, 5 বছরে তুমি আর আজকের আমি কি একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি? কে কে মনে করো তোমরা একই ব্যক্তি থাকত? তোমরা কে কে বুঝতে পারোনি আমার কথাটা? সত্য না, 5 বছরে তুমি আর আজকে তোমার বয়স কত? তুমি হাত তুলেছো, তোমার বয়স কত? ঠিক আছে, উঠতে হবে না, বলে দেন। 41। তো 5 বছরে তুমি আর আজকে 41 বছরে তুমি কি একই ব্যক্তি? কি নাম তোমার? কৃষ্ণ সুন্দরী। যাই হোক, কৃষ্ণ তোমার তো 5 বছরের কৃষ্ণ আর আজকে 41 বছরের কৃষ্ণ কি একই ব্যক্তি? হ্যাঁ, তোমার শরীরটা কি একই শরীর আছে? একই শরীর না। তাহলে শরীরটার পরিবর্তন হলো, তোমার পরিবর্তন হলো না। তাহলে এতে কি বোঝা যাচ্ছে তুমি কি তোমার শরীর না তুমি তোমার অন্য কে? এইভাবে ভগবান বোঝালেন যে আমাদের স্বরূপে আমরা হচ্ছে আত্মা, আত্মা। দেহের পরিবর্তন হলো, আত্মার পরিবর্তন হয় না, সেটি হচ্ছে আমি, প্রকৃত আমি। বোঝা গেল? তারপরে ভগবান বলছেন এই আত্মাকে, এই আত্মার কখনো জন্ম হয় না। ন জায়তে মৃয়তে এবার কথা আছে, আত্মার কখনো জন্ম হয় না, দেহটার জন্ম হয়। দেহটার কখন জন্ম হয়? যখন আত্মা একটা নতুন দেহ গ্রহণ করে তখন দেহটার জন্ম হয়, তাই না? কি আর তারপর আত্মাটা যখন দেহটা ছেড়ে চলে যায় তখন কি হয়? দেহটার মৃত্যু হয়। তাহলে জন্ম মৃত্যু কার হচ্ছে? দেহের হচ্ছে। আত্মার জন্ম মৃত্যু হচ্ছে না। ন জায়তে মৃয়তে বা কথা আছে, আত্মার কখনো জন্ম হয় না, আত্মার কখনো মৃত্যু হয় না। তারপরে দেখো ভগবান কি বলছেন, নৈনাম ছিন্নান্তি শাস্ত্রাণি, কোন অস্ত্র দিয়ে আত্মাকে কাটা যায় না। নৈনাম দহতি পাবকঃ, আগুন দিয়ে আত্মাকে পোড়ানো যায় না। ন চৈনাম ক্লেদায়ন্ত অফ, বায়ু জল দিয়ে এই আত্মাকে ভেজানো যায় না বা ডুবানো যায় না জলে। নায়ং শোষয়তি মারুতঃ, বায়ু দিয়ে এই আত্মাকে শুকানো যায় না। এইটি হচ্ছে আত্মার স্বরূপ, তাই না? অচ্ছেদ্যয়ং অদাচ্যয়ং অক্লেদ্য অশস্য এবচ, এইটি হচ্ছে আত্মার পরিচয়। তাহলে আমাদের স্বরূপে আমরা কি, শরীর না আত্মা? আত্মার কখনো মৃত্যু হয়? তোমাদের স্বরূপে তোমরা কে? আত্মার মৃত্যু হয় না, তোমার মৃত্যু হবে? যখন তুমি বুঝে নেবে যে তোমার স্বরূপে তুমি আত্মা, তখন আর মৃত্যু হবে না। যেহেতু আমরা এখন এই দেহটাকে আমাদের স্বরূপ বলে মনে করছি, তাই দেহটা যখন নাশ হবে তখন আমার মনে হবে আমার সব শেষ হয়ে গেল। তাহলে এই যে সমস্ত জ্ঞান ভগবান গীতাতে দিয়েছেন, এই জ্ঞানটা লাভ করা উচিত। হ্যাঁ, সেই লাভ করে কি করে লাভ করা যায়? লাভ করার উপায় সম্বন্ধে ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, আমার শরণ গ্রহণ করো। তাহলে অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা সুচরা, তাহলে আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। এইভাবে দেখো কত সুন্দরভাবে ভগবান আমাদের এই সুন্দর দিব্য জ্ঞান দান করে গেছেন। সেটা তোমরা সকলে গ্রহণ করো।